দিস ইজ কলকাতা টিভিস পডকাস্ট নিউজ। আপনারা শুনছেন পটকা।
ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন, আপনাদের সঙ্গে আমি প্রীতি। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, বিশ্বকাপের যে ট্রফি সেটাও কিন্তু এখনো ভারতে আছে, কিন্তু পাকিস্তান ক্রিকেট টিম তারা ভারতে আসবে কি, এই নিয়ে আলোচনা চলছে। কিন্তু পাকিস্তান ক্রীড়া মন্ত্রী যিনি রয়েছেন তার নতুন মন্তব্যে কিন্তু একটা নতুন ঝড় উঠেছে, এই নিয়ে আজকে আলোচনা করবো স্টেডিয়াম বুলেটিনে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, আইসন মাজারি তাদের ক্রীড়া মন্ত্রী, তিনি যে মন্তব্য করেছেন যে ভারত যদি নিজেদের জায়গায় অনড় থাকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিজেদের জায়গায় অনড় থাকবে, সেক্ষেত্রে আর কয়েক মাস বলতে পারি আমরা বাকি রয়েছে, আদৌ কি তারা আসবে ভারতের মাটিতে খেলতে?
দেখো প্রীতি, একটা কথা বলি যে পাকিস্তান আসবে এটা তো কনফার্ম, ঠিক আছে, তবে বিশ্বকাপ শুরুর আগে একটা ঝটকা দিতে চাইছে পাকিস্তান। এই মুহূর্তে আমার কাছে যা খবর, তাতে সাউথ আফ্রিকাতে রয়েছেন জাকা আশরাফ, যিনি পিসিবি প্রধান হতে চলেছেন, এবং তিনি
চলতি সপ্তাহে, আমি যদি খুব একটা ভুল না হই, চলতি সপ্তাহে আইসিসির একটা মিটিং রয়েছে,
আইসিসির মিটিং রয়েছে, সেই মিটিং এ জয়শার সঙ্গে তিনি কথা বলবেন। তাদের বক্তব্য একটাই যে পাকিস্তানকে এশিয়া কাপের হোস্টিং রাইটস দেওয়া হয়েছিল, তাহলে পাকিস্তানে কেন ভারত এসে খেলবে না, এটা মূল কোয়েশ্চেন। ভারতের তরফ থেকে বলা হয়েছে যে নিরাপত্তার জন্য তারা যেতে চাইছে না পাকিস্তানে, তবে যেখানে তারা অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে নিয়ে আসছেন দেশে এবং খেলা হচ্ছে পাকিস্তানে, তো সেক্ষেত্রে ভারতের কোথায় অসুবিধা? রাষ্ট্রপতিকে যে নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তা ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হবে, সবকিছু যদি নিরাপত্তা দেওয়া হয়ে থাকে তাহলে ভারতীয় দলের আপত্তিটা কোথায় বা ভারতীয় মানে বিসিসিআই এর আপত্তিটা কোথায় সেটা জানতে চাইবেন অবশ্যই জাকা আশরাফ। এবং আমরা জানি যে পাকিস্তানে চারটি ম্যাচ হবে এবং বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কাতে হবে এশিয়া কাপের, এখনো পর্যন্ত যেটা ঠিক হয়ে রয়েছে, তবে এটার কিছু কি অদল বদল ঘটাতে পারবেন? আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে যতদিন সাংবাদিকতা করছি ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা সম্ভব, তবে একটা মরিয়া চেষ্টা চলবে পিসিবির তরফ থেকে। তবে খুব ইন্টারেস্টিংলি যেটা পাকিস্তানের তরফ থেকে যে স্টেটমেন্টটা এসেছে যে আহমেদাবাদ তাদের সমস্যা নয়, আহমেদাবাদ নিয়ে তাদের কোনো সমস্যা নেই, আহমেদাবাদে তারা খেলতে আসবেন, কোনো অসুবিধা নেই, তবে ভারতকে পাকিস্তানে খেলতে আসতে হবে,
মানে
মেইন জট, একদমই এশিয়া কাপে মেইন জটটা কিন্তু ওখানেই পাকিয়ে রয়েছে, এশিয়া কাপে ভারতকে আসতে বাধ্য করা হচ্ছে এখানে, এবং যদি ভারত আসে তাহলে কোনো প্রবলেম নেই। তবে ওই যে 2009 সালে আমরা জানি যে লাহোরে যেটা হয়েছিল গাদ্দাফি স্টেডিয়ামের যেতে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার রেশ ধরে কিন্তু ভারত চাইছে না এখনো অব্দি, কিন্তু সেই হামলাটার কথা উঠে 2009 সালে যে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর হামলা হয়েছিল, যে টিমে সাঙ্গাকারা ছিলেন, যে টিমে মহেলা জয়বর্ধনা ছিলেন। তবে পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে তারা নিরাপত্তার একদম পূর্ণ আশ্বাস দিচ্ছে, সেক্ষেত্রে ভারতের না আসার কোনো কারণ নেই। তবে পলিটিক্যাল রাজনৈতিক আমরা জানি সম্পর্ক খুব একটা ভালো নেই এই মুহূর্তে ভারতের সঙ্গে পাকিস্তানের, এবং ভারতও কিন্তু অনড় রয়েছে যে ভারত যাবে না পাকিস্তানে। এই নাটকটা আর কত দূর এগোয় এটা দেখার, তবে তোমাকে আমি আজ এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি যে পাকিস্তান কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে,
একদমই সেদিকে তো নজর থাকবে। কিন্তু আমি জয়দাকে পরের মানে জয়দা যখন শেষ করছিল একটা কথা বলছিল যে রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক রাজনীতিতে ভারত এবং পাকিস্তানের অবস্থানটা আমরা সবাই জানি, এক্ষেত্রে কি ক্রিকেটের উপরে হ্যাম্পার হচ্ছে, কারণ সেখানে পাকিস্তান ক্রিকেটাররা আসবেন কিনা এদেশের মাটিতে সেটা নির্ভর করছে তাদের সরকার কি অনুমতি দেয় কি তার উপরে নয়, এক্ষেত্রে রাজনীতির কারণে কি ক্রিকেট কোনোভাবে মার খাচ্ছে?
দেখো রাজনীতি তো রয়েছেই, এটা তো অস্বীকার করা যাবে না, এবং যেখানে কেন্দ্রীয় সরকার চাইছে না যে পাকিস্তানে যাক ভারতীয় দল, সেক্ষেত্রে এটা হ্যাম্পার করবে। আমার মনে আছে যে গত অক্টোবরে আমি মুম্বাইতে গিয়েছিলাম বিসিসিআইর মিটিং, স্পেশাল মিটিং কভার করতে, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে রজার বিনিকে হস্তান্তর করা হয় বিসিসিআই সভাপতির যে মসনদ, সেই মিটিংয়েই কিন্তু মিটিংয়ের পর জয় শাহ এসে পরিষ্কার বলে দিয়েছেন যে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় দল, মানে আমি বলছি অক্টোবরের কথা, 2022 সাল অক্টোবরের কথা, সেখানে
স্বাভাবিকভাবে জয় শাহর কাছে নির্ভর করছে যে ভারতীয় ক্রিকেটারদের রেসপন্সিবিলিটি তার উপরে, মানে কোনোভাবে যদি না ঘটুক এটাই আমরা চাই, যদি কোনো ধরনের এমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে তো জয় শাহকেই মানুষ প্রশ্ন তুলবেন।
একদম, জয় শাহ কেন, শুধু বিসিসিআই এর উপর প্রশ্ন আসবে, এত তারকা ক্রিকেটারদের নিরাপত্তা যে দিতে ব্যর্থ হবে পাকিস্তান, পাকিস্তান তো শেষ মানে আরো 20 বছরের জন্য পাকিস্তানে কোনো ম্যাচ হবে না, সেটা তো হবেই, এবং প্লাস বিসিসিআই এর উপরেও কিন্তু আঙুল উঠবে, তাই সব দিক থেকে চিন্তা করে এবং রাজনৈতিক যে অস্থিরতা রয়েছে সেটার কথা চিন্তা করে কিন্তু ভারত যেতে চাইছে না। তবে পাকিস্তান অনর, যে কারণ আমরা জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি, সামনে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু পাকিস্তানে হওয়ার কথা রয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-25 সালে, তো সেখানেও কি ভারত যাবে না, তো অনেক কিছু ইফস এন্ড বাটস রয়েছে। তবে এখনো অবধি যেটা খবর সেটা হচ্ছে যে একটা বৈঠক, যেটা তুমি বললে চলতি সপ্তাহে একটা বৈঠক দক্ষিণ আফ্রিকায় রয়েছে, যে বৈঠকে জয়শা থাকবেন, যে বৈঠকে অন্যান্য বোর্ডের সদস্য প্রতিনিধিরা থাকবেন এবং একই সঙ্গে জাকা আশরাফ পিসিবি প্রধান তিনিও কিন্তু থাকছেন। এবং অলরেডি এই ভারতে আসবে পাকিস্তান দল, আসবে কি আসবে না সেটা নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে, 11 জন শীর্ষস্থানীয় মন্ত্রী রয়েছেন
এবং বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টোর নেতৃত্বে
একদম সেই টিমটা করা হয়েছে এবং তাদের একটা রিপোর্ট যাবে অবশ্যই, কি হয় সেটা তো সময় বলবে। তবে ওরা একটাতেই কিন্তু রাজি হয়ে যাবে যদি ভারত পাকিস্তানে খেলতে যায়, এবং আমিও জানি এটা ভারত পাকিস্তানে খেলতে যাবে না, শ্রীলঙ্কাতেই খেলবে।
একদমই, কিছু মাস অপেক্ষা করতে হবে, তারপরে বোঝা যাবে কে কোন দেশে খেলতে যাচ্ছে আর কে কোন দেশে খেলতে যাচ্ছে না। এবার একটু ঘরোয়া ক্রিকেটের দিকে নজর রাখবো, আমি জয়দার কাছ থেকে জানবো। জয়দা, এখন এই বিষয়টা কারোর কাছে অজানা নয়, সবাই জেনে গিয়েছেন যে 5.5 ওভারে বল করতে গিয়ে 53 মিনিটের কাছাকাছি সময় নিয়েছে, সেক্ষেত্রে এটা কি ক্রিকেটের জন্য কাম্য নাকি তুমি বলছো রণনীতির দিক থেকে এটা ঠিকঠাক ডিসিশন?
দেখো, উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের ম্যাচ চলছিল, সেমিফাইনাল ম্যাচ চলছিল এবং আবহাওয়া খুব একটা ভালো ছিল না, আর 5.5 ওভার বল করতে 53 মিনিট লাগে না সেটা আমরা জানি। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে উত্তরাঞ্চল ভেবেছিল যেহেতু তারা ফার্স্ট ইনিংসে 3 রান এগিয়েছিল, যদি কোনোভাবে ম্যাচটার ড্র হয়ে যায় তাহলে কিন্তু ফাইনালে উত্তরাঞ্চল চলে যেত, এবং সেই কারণেই তারা কিন্তু স্লো করে দিয়েছিল তাদের খেলার গতি, এতটাই স্লো করে দিয়েছে যে 5 ওভার করতে সময় নিচ্ছে 53 মিনিটে। তবে হনুমা বিহারী যেটা স্টেটমেন্ট দিয়েছেন যে এটা ভুল, তিনি কিছু দেখছেন না, তিনি যদি উত্তরাঞ্চলের ক্যাপ্টেন হতেন, উত্তরাঞ্চলের ক্যাপ্টেন জয়ন্ত যাদব, তিনি যদি উত্তরাঞ্চলের ক্যাপ্টেন হতেন তাহলে তিনিও ঠিক একই জিনিস করতেন যেটা জয়ন্ত যাদব করেছেন, তাই এটা রণনীতির দিক থেকে ঠিক আছে। দেখো কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা মানে চিন্তা করতে গেলে তো অনেক প্রশ্ন আসবে, তবে রণনীতির দিক থেকে
এই ম্যাচটা যদি সত্যি জিতে যেত উত্তরাঞ্চল তাহলে কি এই কন্ট্রোভার্সিটা থাকতো নাকি শুধুমাত্র ম্যাচটা জেতেনি বলে এই কন্ট্রোভার্সিটা আছে?
না, জিততো তো না, ড্র হতো ফার্স্ট ইনিংসে 3 রানের
জন্য, তাহলে তারা
না অবশ্যই। এটা নিয়ে তো অলরেডি ডোডা গণেশ, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, তিনি অলরেডি মন্তব্য করেছেন যে এই ধরনের অখেলোয়াড়িত্ব মানসিকতার জন্য শাস্তি হওয়া উচিত। এবার এটা তাকিয়ে থাকতে হবে উত্তরাঞ্চল কি কোনো শাস্তি দেয় কিনা, কারণ তারা তো করেছে এই জিনিসটা, এটা তো তারা যাক ফাইনালে পৌঁছাক বা না পৌঁছাক, স্লো ওভার রেটের জন্য জরিমানা তো অবশ্যই হবে, সেটা বাদ দিয়ে আর কোনো স্টেপ নেয় কিনা সেটা দেখার। তবে এটা সিম্পল একটা ট্যাকটিক্স ছিল যে আমরা হেরে যাচ্ছি, তার আগে একটা যদি ঝটকা দেওয়া যায়, যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল এখানে দিই, একটা ছোট ট্রিভিয়া শেয়ার করি। একবার ভারত ম্যাচ জিতছে, বীরেন্দ্র সেহবাগ দুর্দান্ত ব্যাটিং করছেন এবং বীরেন্দ্র সেহবাগের যখন 98 কি 99 রান, তখন ভারতের মনে হয় লাগতো 3 কি 4 রান জয়ের জন্য, সেই সময় 1 রান লাগতো, সরি, সেই সময় শ্রীলঙ্কান বোলার ওয়াইড বল দিয়ে দেয়, তার মানে কি মানে বীরেন্দ্র সেহবাগের সেঞ্চুরিটা কিন্তু আটকে গেল, বীরেন্দ্র সেহবাগ কিন্তু সেঞ্চুরি করতে পারলেন না, ওয়াইডের জন্য ভারত জিতলো ঠিকই, তবে সেহবাগের মনে একটা খটখট থাকলো যে সেঞ্চুরি মানে 99 করেও আমাকে সেঞ্চুরি করতে দেওয়া হলো না, তো এই হলো ব্যাপার।
এটা রণনীতি কিনা এটা হয়তো ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে পারে, আমরা এই নিয়ে শুধু আলোচনা করতে পারি, কিন্তু আমরা দেখেছি যে উত্তরাঞ্চলের অধিনায়ক তিনি বারবার প্রত্যেকটা ওভারের পর প্রত্যেকটা বলের পর আমার বলা উচিত যে তিনি বোলারদের সঙ্গে কি কথা বলছেন, রণনীতির দিক থেকে তুমি এই পারফরমেন্সটাকে কত মার্কস দিতে চাও?
না, এইটা কোনো মার্কসই দেওয়ার মানে ব্যাপার নেই, জয়ন্ত যাদব প্রত্যেক বলের পর প্রত্যেক ডেলিভারির পর কি বলবেন, কিছু বলার নেই সেখানে,
সেখানে
ফিল্ডারদেরকে সাজাচ্ছেন, তাদেরকেও বলছিলেন যে আমি যেটা করছি সেটা পুরোটাই শো অফ, খালি সময় নষ্ট, হয়তো এই কথাগুলি আলোচনা করছিলেন, কিন্তু এটা মানে পরিষ্কার বোঝাই গিয়েছে যে এটা টোটাল সিম্পল একটা রণনীতি, এবং যেই রণনীতিটাকে খুব একটা মানে যারা ক্রিকেট ভালোবাসে বা ক্রিকেটটাকে স্পিরিটের চোখে দেখে বা এখনো পর্যন্ত যারা মনে করে যে ক্রিকেটটা একদম খেলোয়াড়চিত জেন্টলম্যানস গেম হওয়া উচিত, তারা কিন্তু ভালোভাবে নিচ্ছেন না, তাই এটাই বলার যে জেতার জন্য শেষ চেষ্টা, মানে যুদ্ধ আর ভালোবাসায় কিছু মানে আনফেয়ার কিছু নেই, তাই এটা যা হবে হবে, এই একটা চেষ্টা করা হয়েছিল জয়ন্ত যাদব এবং তার কোম্পানির তরফ থেকে। তবে অবশেষে যে জেতা সেই জিতলো এবং শেষ হাসি হাসলেন এক্ষেত্রে দক্ষিণাঞ্চলের ক্যাপ্টেন হনুমা বিহারি।
একদমই, সেদিকে নজর থাকবে। এবার আবার একটু বিশ্বকাপের দিকে ফিরব। মহারাজের জন্মদিন গিয়েছে গতকাল, কিন্তু আবারও তিনি খবরের শিরোনামে, কেন জানেন? একদমই জানাবো সেই খবর। তিনি বলছেন যে চারটে দল যাদের সেমিফাইনালে তিনি দেখতে চান, সেই নামগুলো ভারতের পাশাপাশি আর বাকি তিনটে দেশ কারা?
দেখো, ভারত তো আছেই, সঙ্গে অস্ট্রেলিয়াকে তিনি বেছেছেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এবং তিনি একই সঙ্গে বলছেন যে নিউজিল্যান্ডকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, যতই কেন উইলিয়ামসন না খেলুক বা না খেলুক, নিউজিল্যান্ডকে অবশ্যই কিন্তু রাখা উচিত বিশ্বকাপ সেমিফাইনাল দৌড়ে। এবং আরও একটি দল তিনি অ্যাড করেছেন, মানে পাঁচটি দল তিনি অ্যাড করেছেন যে এর মধ্যেই থাকবে সেমিফাইনালে, সেটি হচ্ছে পাকিস্তান। পাকিস্তান কিন্তু টোটালি ডিফারেন্ট টিম হবে, যদি আইসিসিতে আইসিসি এই ওয়ার্ল্ড কাপে তারা যদি পার্টিসিপেট করে, মানে পার্টিসিপেট তো করবেই, যে নাটকটা চলছে এখন, যদি বাই চান্স পার্টিসিপেট না করে বা ইয়ে করে, যদি পার্টিসিপেট করে তাহলে অবশ্যই তারাও কিন্তু কন্টেন্ডার সেমিফাইনালে যাওয়ার ক্ষেত্রে। এবং তিনি এটাও বলছেন যে আমি আশাবাদী যে ইডেন গার্ডেন্সে ভারত পাকিস্তান সেমিফাইনাল হবে, আর যদি এটা হয় তাহলে কিন্তু একদম মারমার কাটকাট হবে এবং কে জিতবে বলা মুশকিল, কারণ পাকিস্তান ডিফারেন্ট টিম হয়ে যায় যখন নকআউটে তারা প্রবেশ করে।
আমরা তার প্রমাণ আগেও পেয়েছি, তাই তো?
এর প্রমাণ আমরা 2017 সালে পেয়েছি, এবং আমার তো এখনো মনে পড়ে বিরাট কোহলি যেভাবে ক্যাচটা দিয়ে আউট হলেন, প্রথমে একবার ক্যাচ ড্রপ হলো, তারপরে আবার ক্যাচ দিলেন সেইখানেই এবং আউট হয়ে গেলেন। এবং আইসিসি সেই চ্যাম্পিয়ন্স ট্রফি 2017 পাকিস্তান চ্যাম্পিয়ন হলো এবং ফখর জামান কোনো এক অনামি ব্যাটার নায়ক হয়ে উঠলেন, সেরকম কেউ হবেন কি এবার ওয়ার্ল্ড কাপে, সেটা তো সময় বলবে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে চয়েসগুলো আমি আরেকবার বলে দিচ্ছি, শেষ চারে যে দলগুলি যেতে পারে, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডকেও রেখেছেন এবং পাকিস্তানও তার বাজি। এবং তিনি বলছেন ইডেন গার্ডেন্সে ভারত পাকিস্তান ক্ল্যাশ সেমিফাইনাল দেখতে চান তিনি।
একদমই, সেদিকে নজর থাকবে। শেষ গঙ্গোপাধ্যায় আগেই বলেছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকটা সাহায্য করেছে ইডেন গার্ডেন্সে পাঁচটা ম্যাচ নিয়ে আসার জন্য, তাই তো জয়দা?
একদমই, সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্যই তার একটা রোল তো অবশ্যই ছিল, পিভোটাল রোল, এবং
অদৃশ্য আত্মা কি বলতে পারি আমরা, যে তিনি না থেকেও থেকেছেন,
না থেকেও তিনি পিভোটাল রোল প্লে করেছেন। এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এটাও বলেছেন যে তাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হবে। সৌরভ অবশ্যই হাসতে হাসতে বলছেন যে আমি থাকবো, আমি আছি, তবে কোনো দায়িত্ব নেবেন বলে মনে হয় না, তবে যতটা সাহায্য করা তিনি কিন্তু করবেন।
একদমই, তার যে কাজটা তিনি হয়তো করে ফেলেছেন অলরেডি, তাই তো? এবার আমরা একটু ফুটবলের খবরের দিকে ফিরবো। মোহনবাগান একের পর এক চমক পাচ্ছেন মোহনবাগানের সমর্থকরা, নতুন কোন খেলোয়াড়কে সাইন করলো তার জন্য দেখতে হবে এই প্রতিবেদনটা, দেখে নিন এক নজরে। অনিরুদ্ধ থাপাকে সই করানোর পর আবারও বড় চমক মোহনবাগানের। এবার সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে ভারতীয় দলের অন্যতম সেরা স্টপার আনোয়ার আলীকে। ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং 70 সফট কাপ জয়ী ফুটবলার সই করলেন মোহনবাগান সুপার জায়ান্টসে। দেশের সিনিয়র ফুটবল টিমের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আনোয়ার, দেশের হয়ে অনূর্ধ্ব 17 বিশ্বকাপ খেলেছেন তিনি। অনূর্ধ্ব 20তেও আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করার নজির রয়েছে আনোয়ারের ঝুলিতে। উল্লেখ্য, আনোয়ার কলকাতায় খেলার স্বপ্ন দেখত ছোট থেকেই, সবুজ মেরুন জার্সি গায়ে সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। মোহনবাগান সুপার জায়ান্টসের হয়ে খেলার সুযোগ পেয়ে আপ্লুত আনোয়ার আলী নিজেও।
তার শেষ ভালো তার সব ভালো, প্রথমে যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম সেটা নিয়ে শেষ করব। কি মনে হয়, তুমি প্রথমেই বলে দিচ্ছ যে পাকিস্তান আসবে, ভারত কি যাবে পাকিস্তানে খেলতে?
ভারত পাকিস্তানে যাচ্ছে না খেলতে, এটাও যেমন কনফার্ম, পাকিস্তান ভারতে আসছে এটাও কনফার্ম। তাই তার মাঝে যে নাটকটা হয় এটা এন্টারটেইনিং হবে, এটুকু আশা রাখি। দক্ষিণ আফ্রিকায় সেই নাটকের আসর বসতে চলেছে আগামী সপ্তাহে, আমাদের নজর থাকবে এবং ব্রেকিং কিছু থাকলে অবশ্যই স্টেডিয়াম বুলেটিনে আপনারা দেখবেন। তবে এটুকু বলছি যে ভারত পাকিস্তান যদি সেমিফাইনাল হয়, যেটা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রেডিক্ট করছেন অলরেডি, ভবিষ্যৎবাণী করছেন, সেটা যদি হয় তাহলে কিন্তু একদম জমজমাট বিশ্বকাপ হবে, এটুকু আশাই করা যায়। আর আমরা তো সেই মানে ম্যাচটার ফ্ল্যাশব্যাক চাইবো, যেটা মেলবোর্নে আমরা দেখেছিলাম গতবার, এবং বিরাট কোহলির সেই ইনিংস আরও একবার ইডেন গার্ডেন্সে হোক, পাঁচই নভেম্বর আমরা জানি ইন্ডিয়া সাউথ আফ্রিকা, বিরাট কোহলির জন্মদিনের দিন, এবং তারপর কিছুদিন পরে সেমিফাইনাল, সেখানেও যদি বিরাট চমক থাকে কোহলির ব্যাট থেকে তাহলে এর থেকে ভালো কি।
একদমই, বিরাট মাঠে বিরাট লড়াই বিরাট টুর্নামেন্টে, তাই তো?
একদম।
ধন্যবাদ জয়দা এতক্ষণ সময় আমাদের সঙ্গে থাকার জন্য, আর স্টেডিয়াম বলেছেন এই জন্য এ পর্যন্ত। তার আগে বলে যাই যে আপনাদের ভালোবাসতে গেলে কি প্রয়োজন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে সব দিকে নজর রাখতে হবে। এছাড়াও আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার জেলিহাট সেদিকে তো নজর রাখছেনই আপনারা। ধন্যবাদ আর চললাম, কাল আবার ফিরবো এই সময়। তার আগে দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন আর স্টেডিয়াম বুলেটিন।
শুনুন পডকাস্ট রাত দিন সাত দিন।